বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ অফুরন্ত রহমত বরকত মাগফিরাতের মাস রমজানের 29তম দিন। হয়তো এটাই এ মাসের শেষ দিন, হতে পারে এটাই আমাদের কারো কারো জীবনের শেষ রমজান। যে রমজানে ঘুমও হচ্ছে ইবাদত, শ্বাস প্রশ্বাস জিকরের সমতুল্য, এবং যার দিন রাত আর ঘণ্টা ও মুহূর্তগুলো বছরের অন্য যে কোনো সময়ের মধ্যে শ্রেষ্ঠ, সেই রমজান তত মহান আল্লাহর অশেষ রহমতের ভোজসভা থেকে কতটা পাথেও নিতে পেরেছি। হে আল্লাহ, এ রমজানই যেন আমাদের জীবনের শেষ রমজান না হয়। এ রমজানে আমাদের ইবাদত ও দোয়াগুলো কবুল করুন, আমাদের ত্রুটি বিচ্যুতি ও গুনাহগুলো ক্ষমা করুন। যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আরও সন্তুষ্ট হন, আর যদি সন্তুষ্ট না হয়ে থাকেন এখন থেকে সন্তুষ্ট হন। আমাদের অজ্ঞতা ও নানা ত্রুটি আর অপরাধ প্রবণতা থেকে উদ্ভূত পাপগুলো যেন তোমার রহমত থেকে আমাদের দূরে সরিয়ে না দেয়। হে আল্লাহ, আমাদের বাদবাকি জীবন যেন সুখময় হয়, এবং আমাদের পার্থিব ও পরকালীন সব বিষয়কে যেন মৃত্যুর আগেই সংশোধন করতে পারি সে সুযোগ আমাদের দিন। আমরা পার্থিব ধন সম্পদে সবচেয়ে ধনী হলেও যদি আত্মিক প্রশান্তি না পাই তাহলে এ সবই তো বৃথা, তাই আমাদের দান করুন প্রকৃত সুখ।
পার্থিব সবকিছুর অধিকারী হওয়ার পরও প্রকৃত সুখের পথে বাধা হতে পারে দাম্পত্য কলহ, বখাটে হয়ে পড়া সন্তান কিংবা অন্য কোনো দুঃসংবাদ। অন্যদিকে ধার্মিক কোনো ব্যক্তি সামান্য কুঁড়ে ঘরে বাস করেও হতে পারে সম্পদশালী লোকদের তুলনায় বেশি সুখী বা পরিপূর্ণ মধুময় সুখ আর সৌভাগ্যের অধিকারী। মহান আল্লাহ আমাদের দান করুন প্রকৃত সুখ ও সৌভাগ্য। দীর্ঘ জীবন হবে তখনই প্রকৃত অর্থে সুখময় যখন তাতে আমাদের চরিত্রে থাকবে সবগুলো ভালো ও মহৎ গুণ এবং থাকবে সকল সৎ কাজ করার সুযোগ ও সব পাপ পরিত্যাগ করার সৌভাগ্য। আসল সুখ তো আসবে তখনই যখন আমাদের অন্তর হর হামেশা প্রেমার্ত থাকবে মহান আল্লাহর মুগ্ধতাই ও জিহ্বা মশগুল থাকবে মহান আল্লাহর প্রশংসা ধ্বনিতে। অথচ পার্থিব সুখ সম্পদ অর্জনের নামে কিংবা গাড়ি বাড়ি আর প্রভাব প্রতিপত্তি অর্জনের নেশায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা জীবনের কর্মসূচি থেকে আমরা বাদ দিয়েছি অনেকেই। ধর্ম কর্ম ও সৎকর্ম করলেও তাতে যুক্ত হচ্ছে অহংকার এবং লোক দেখানোর ও প্রচার করার প্রবণতা, যা বরবাদ করে দেয় এসবের মূল্যকে। আবার কখনো ধার্মিকতার নামে হয়ে পড়ছি সমাজ ও সংসার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।
যেসব কাজ বা পাপ আমাদেরকে ভুলিয়ে দেয় কিয়ামতের কথা, কবরের একাকিত্বের কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, এবং যেসব কাজ আমাদের মনকে হেদায়েত বা সুপথের মোকাবেলায় পাথরের মতো কঠিন করে তোলে, সেই সব মন্দ কাজ হতে মহান আল্লাহর আশ্রয় চাইছি। বলা হয়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ ও কষ্ট দিয়ে পরীক্ষা করেন, তার ধৈর্য দোয়া ও কাকুতি মিনতি আল্লাহকে সন্তুষ্ট করে। অন্যদিকে মহান আল্লাহ কারো কারো উপর এতই বিতৃষ্ণ হন যে তারা তওবা করার এমনকি আল্লাহর দরবারে দোয়া করারই সুযোগ পায় না। আল্লাহ এদেরকে পার্থিব ধন সম্পদ দিলেও দেন না মানসিক ও আত্মিক প্রশান্তি। যখন মনে হবে যে নামাজ রোজায় কিংবা অন্য কোনো ইবাদতে প্রশান্তি বা আনন্দ আসছে না, কিংবা হয়ে পড়ছি খুবই হতাশ ও ধৈর্যহীন, তখন মনে করতে হবে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। এ অবস্থায় ব্যাপক কাকুতি মিনতি সহ আল্লাহর সহায়তা চাইতে হবে। এ ধরনের অবস্থা লক্ষ্য করেই বলা হয়েছে দোয়ায়ে কুমাইলে, হে আল্লাহ, আমার ওই সব পাপ ক্ষমা করে দাও যা দোয়া কবুলের পথে বাধা হয়, যা ধৈর্যের বাঁধ ভেঙে যায় ও আশাহীন করে দেয়, যা দুর্ভাগ্য বা কষ্ট ডেকে আনে ও যা নিয়ামতকে গজবে পরিণত করে দেয়।
শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
রোজা ও ধৈর্য এবং সাদিক আলাইসালাম ধৈর্য ও সালাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। এই আয়াতের ব্যাপারে বলেছেন, আয়াতটিতে ধৈর্য অর্থাৎ সবর হচ্ছে রোজা।
রমজানে আমাদের আত্মশুদ্ধির উপর জোর দেয়া হয়েছে, তা কি সম্ভব হয়েছে? পঞ্চ ইন্দ্রিয়কে কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছি? গীবত, কৃপণতা, লোভ, পরচর্চা, হিংসা, আত্মপ্রীতি, এসব কি দূর হয়েছে? এসবকে দূর করার মাধ্যমে পাপমুক্ত থাকাটাই হচ্ছে প্রকৃত রোজা। আমার চোখ কি কেবল অন্যের দোষ ত্রুটিই দেখছে? নিজের দোষ ত্রুটিগুলো কি বুঝতে পারছি? নিজের দোষ সহজেই চোখে পড়ে না, কিন্তু তবুও বারবার নিজের হিসেব নিজেই নিয়ে দেখুন, অবশ্যই অনেক দোষ ত্রুটি বের হবে। আর এসব সংশোধনের জন্য মহান আল্লাহ সাহায্য চাইতে হবে। দেরি না করে আজই সংশোধনের উপায় নিয়ে ভাবতে থাকুন। তা না হলে কিয়ামতের দিন বলা হবে, তোমাকে অনেক বছর আয়ু দেয়া হয়েছিল কিন্তু তুমি নিজেকে সংশোধনের চেষ্টাও করনি, সেদিন যেন জবাবহীন হতে না হয়।
আমার বা আপনার চিন্তাধারা ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা কিংবা ধর্মবিশ্বাসের নামে প্রচলিত নানা বিশ্বাস কতটা সঠিক সেগুলো নিয়ে কি ভেবেছি বা গবেষণা করেছি। মহান আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন যেসব কাজে ব্যয় করতে, সেসব কাজে কি তা ব্যয় করছি, কারা প্রকৃত ইসলামের অনুসারী এবং কারা ইসলামের শত্রু, এসব বোঝার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং শোষণ ও জুলুম প্রতিরোধের যেসব দায়িত্ব সব মানুষের উপর বর্তাই, আমরা কি সেই দায়িত্ব পালন করছি? হে আল্লাহ, যেসব কাজ আমাদেরকে পরকালের কথা, মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়ার কথা এবং আল্লাহ, নবী, রাসুল, ইমাম, ফেরেশতা, পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি ও মানুষের অধিকার সহ সব অধিকারগুলো যথাযথভাবে পালনের কথা ভুলিয়ে দেয়, সেসব কাজ হতে আমাদের দূরে থাকার তৌফিক দিন। যেসব কাজ প্রকৃত ধার্মিক ও আল্লাহর প্রিয় ব্যক্তিদের সাহচর্য থেকে আমাদের দূরে সরিয়ে দেয়, সেসব থেকে আমাদের দূরে থাকার সুযোগ দিন।
আমরা যেন আত্মসংশোধনের পাশাপাশি সন্তানদেরকে প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত করে দেশ ও জাতির প্রকৃত সেবায় নিয়োজিত হতে পারি এবং মানুষের আসল বৈশিষ্ট্য তথা ফিতরাত অর্জনের চেষ্টায় সফল হই ও এভাবে প্রকৃত অর্থে যেন ঈদুল ফিতরকে মানবীয় প্রকৃতির উৎসবে পরিণত করতে পারি, সে সুযোগ চাইছি সর্বশক্তিমান ও পরম করুণাময় আল্লাহর কাছে। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। তো শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শুনুন অর্থসহ 29তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজ আমাকে তোমার রহমত দিয়ে ঠেকে দাও, গুনাহ থেকে মুক্তি সহ আমাকে সাফল্য দান করো, আমার অন্তরকে মুক্ত করো অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে, হে ইমানদার বান্দাদের প্রতি দয়াবান। সৌভাগ্যের শ্রেণী,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীতে রয়েছে চিরস্থায়ী সৌভাগ্যের দিক নির্দেশনা, তাই তার অমূল্য বাণী তুলে ধরার জন্যই আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় ছাত্র ও উত্তরাধিকারী আলী আলাইহিসসালামকে সম্বোধন করে বলেছেন, হে আলী, নিশ্চয় মুমিনের চিহ্ন তিনটি, রোজা, নামাজ ও জাকাত, আর আত্মকেন্দ্রিক মানুষের চিহ্ন তিনটি, সামনে তোষামোদী, পেছনে বদনাম, আর বিপদে গালিগালাজ করা। অত্যাচারীর চিহ্ন তিনটি, অধীনস্থকে দমন, ঊর্ধ্বতনকে অমান্য, আর অত্যাচারীদের সাথে আতাত করা। নিজেকে জাহিরকারীর চিহ্ন তিনটি, লোকজনের সামনে তৎপরতা দেখানো, একাকী থাকলে আলসেমি করা আর সবাই তার কাজে বাহবাদিক সেটাই পছন্দ করা। মুনাফিকের চিহ্ন তিনটি, কারো কথা বর্ণনার সময় মিথ্যা আরোপ করা, আমানত রাখা হলে তার খেয়ানত করা ও প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করা।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিসসালামকে আরো বলেছেন, হে আলী, অলসের চিহ্ন তিনটি, এতটা ঢিলেমি করা যে দায়িত্ব অবহেলায় পর্যবসিত হয়, আর এতটা অবহেলা করা যে সম্পদ ও সুযোগ নষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় পাপিতে পরিণত হওয়া। আর বিচক্ষণ লোকের জন্য তিনটি উদ্দেশ্য ছাড়া কাজে ব্রত হওয়া মানায় না। জীবন জীবিকা নির্বাহ অথবা পরকালের জন্য পদক্ষেপ গ্রহণ অথবা হারাম নয় এমন পথে উপভোগ করা।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে সম্বোধন করে আরো বলেছেন, হে আলী, নিশ্চয় মূর্খতার চেয়ে কোনো দারিদ্র নেই, বিচক্ষণতার চেয়ে ফলদায়ক সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তা করার ন্যায় কোনো বুদ্ধি বৃত্তি নেই, সচ্চরিত্রের ন্যায় কোনো বংশমর্যাদা নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই। নিশ্চয়ই কথার রোগ হল মিথ্যা, জ্ঞানের রোগ হল বিস্মৃতি, আর দানের রোগ হল করুণার গর্ব বলে বেড়ানো ও খোটা দেয়া, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার, আর বংশের রোগ বড়াই।
হে আলী, যখন নতুন চাঁদ দেখবে তখন তিনবার তাকবীর দিবে এবং বলবে, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার জন্য বিভিন্ন প্রহর নির্ধারণ করেছেন আর গোটা জগৎবাসীর জন্য তোমাকে করেছেন নিদর্শন। হে আলী, যখন আয়নায় তাকাবে তখন তিনবার তাকবীর দিয়ে বলবে, হে আল্লাহ, আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করুন। হে আলী, কোনো বিষয় যখন তোমাকে ভীত করে দেয় তখন বলবে, হে আল্লাহ, মোহাম্মদ এবং আলে মোহাম্মদের ওসিলায় আমাকে নিরাপদ করুন।
আলী আলাইহিসসালামকে সম্বোধন করে বিশ্বনবী আরো বলেছেন, হে আলী, তোমার চলার পথে যদি কোনো সাপ দেখো হত্যা করবে, কারণ আমি জিনের সাথে শর্ত করেছি তারা সাপের বেশে আত্মপ্রকাশ করবে না। হে আলী, দুর্ভাগ্যের চিহ্ন চারটি, শুষ্ক চোখ তথা যে চোখ আল্লাহর ভয়ে ও মুমিনদের কষ্ট দেখে কাঁদে না, কঠিন অন্তর, উচ্চ অভিলাষ আর দুর্দশাগ্রস্ত হয়েও দুনিয়াকে ভালোবাসা। হে আলী, যখন তোমার সামনে তোমার প্রশংসা করা হয় তখন বলবে, হে আল্লাহ, তারা আমার সম্পর্কে যেমনটা ধারণা করে আমাকে তার চেয়েও উত্তম করে দাও, আর আমার সম্পর্কে যেগুলো জানে না সেগুলোকে ক্ষমা করে দাও, আর আমার সম্পর্কে যা বলে সে ব্যাপারে আমাকে পাকড়াও করো না।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামকে সম্বোধন করে আরো বলেছেন, হে আলী, যখনই সহবাস করবে তখন বলবে, হে আল্লাহ, আমাকে শয়তান থেকে দূরে রাখো, আর আমাদেরকে যা দান করবে তার থেকে শয়তানকে দূর করে দাও। যদি এটি করো তাহলে তোমাদের ভাগ্যে যদি কোনো সন্তান লিপিবদ্ধ হয় তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হে আলী, লবণ দিয়ে খাওয়া শুরু করবে এবং লবণ দিয়েই শেষ করবে, কারণ লবণ 70টি রোগ প্রতিরোধ করে, যার মধ্যে ন্যূনতম হল বুদ্ধি প্রতিবন্ধিত্ব, কুষ্ঠরোগ এবং শ্বেতরোগ।
রাসুলে খোদা আরো বলেছেন, হে আলী, শরীরে তেল মালিশ করবে, কারণ যে ব্যক্তি শরীরে তেল মালিশ করে 40 দিন শয়তান বা জীবাণু তার কাছাকাছি হয় না। হে আলী, স্বীয় স্ত্রীর সাথে চন্দ্রের প্রথমা আর মাসের মধ্যরাতে সহবাস করো না। তুমি কি দেখো না যে যারা বুদ্ধি প্রতিবন্ধী হয় তারা অধিকাংশই প্রথমা আর মধ্য মাসের জাতক? হে আলী, যখন তোমার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিবে, তাহলে শয়তান তার কখনো ক্ষতি করবে না।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী আলাইহিসাল্লামকে সম্বোধন করে আরও বলেছেন, হে আলী, আমি কি তোমাকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সম্পর্কে অবগত করব না? বললাম, অবশ্যই হে রাসুল। তিনি বললেন, সে হল সেই ব্যক্তি যে অন্যের পাপকে ক্ষমা করে না এবং বিচ্যুতিকে মেনে নেয় না। আমি কি তার চেয়েও অধম ব্যক্তির সংবাদ তোমাকে দেব? বললাম, অবশ্যই হে রাসুলুল্লাহ। তিনি বললেন, সে হল সেই ব্যক্তি যার অনিষ্টতা থেকে পরিত্রাণ নেই আর যার থেকে কল্যাণেরও কোনো আশা নেই। হে আলী, সত্যিই আল্লাহ খুশি হন তার বান্দার ওপর যখন সে বলে, হে প্রতিপালক আমার, আমাকে ক্ষমা করো, তুমি ছাড়া পাপ মার্জনা করার আর কেউ নেই। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা জেনেছে যে আমি ছাড়া পাপ মার্জনা করার কেউ নেই, তোমরা সাক্ষী থাকো আমি তাকে মার্জনা করে দিলাম।
রাসূলে খোদা আরো বলেছেন, হে আলী, মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যা মুখে কালিমা লেপন করে দেয় আর সে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়, আর সত্য মুখ উজ্জ্বল করে দেয় এবং আল্লাহর কাছে সত্যবাদী বলে লিপিবদ্ধ করে। জেনে রাখো, সত্য হল কল্যাণময় আর মিথ্যা অমঙ্গলকর। হে আলী, পরনিন্দা ও একের কথা অন্যের কাছে লাগানো থেকে দূরে থাকো, কারণ পরনিন্দা রোজাকে বিনষ্ট করে আর কথা লাগানো কবর আজাবের কারণ হয়।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 29তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ অফুরন্ত রহমত বরকত ও মাগফিরাতের মাস রমজানের 29তম দিন, হয়তো এটাই এ মাসের শেষ দিন, হতে পারে এটাই আমাদের কারো কারো জীবনের শেষ রমজান। যে রমজানে ঘুমও হচ্ছে ইবাদত, শ্বাস প্রশ্বাস জিকরের সমতুল্য, এবং যার দিন রাত আর ঘণ্টা ও মুহূর্তগুলো বছরের অন্য যে কোনো সময়ের মধ্যে শ্রেষ্ঠ, সেই রমজান তত মহান আল্লাহর অশেষ রহমতের ভোজসভা থেকে কতটা পাথেও নিতে পেরেছি। হে আল্লাহ, এ রমজানই যেন আমাদের জীবনের শেষ রমজান না হয়। এ রমজানে আমাদের ইবাদত ও দোয়াগুলো কবুল করুন, আমাদের ত্রুটি বিচ্যুতি ও গুনাহগুলো ক্ষমা করুন। যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আরও সন্তুষ্ট হন, আর যদি সন্তুষ্ট না হয়ে থাকেন এখন থেকে সন্তুষ্ট হন। আমাদের অজ্ঞতা ও নানা ত্রুটি আর অপরাধ প্রবণতা থেকে উদ্ভূত পাপগুলো যেন তোমার রহমত থেকে আমাদের দূরে সরিয়ে না দেয়। হে আল্লাহ, আমাদের বাদবাকি জীবন যেন সুখময় হয় এবং আমাদের পার্থিব ও পরকালীন সব বিষয়কে যেন মৃত্যুর আগেই সংশোধন করতে পারি সে সুযোগ আমাদের দিন। আমরা পার্থিব ধন সম্পদে সবচেয়ে ধনী হলেও যদি আত্মিক প্রশান্তি না পাই তাহলে এ সবই তো বৃথা, তাই আমাদের দান করুন প্রকৃত সুখ।
পার্থিব সবকিছুর অধিকারী হওয়ার পরও প্রকৃত সুখের পথে বাধা হতে পারে দাম্পত্য কলহ, বখাটে হয়ে পড়ার সন্তান কিংবা অন্য কোনো দুঃসংবাদ। অন্যদিকে ধার্মিক কোনো ব্যক্তি সামান্য কুঁড়ে ঘরে বাস করেও হতে পারে সম্পদশালী লোকদের তুলনায় বেশি সুখী বা পরিপূর্ণ মধুময় সুখ আর সৌভাগ্যের অধিকারী। মহান আল্লাহ আমাদের দান করুন প্রকৃত সুখ ও সৌভাগ্য। দীর্ঘ জীবন হবে তখনই প্রকৃত অর্থে সুখময় যখন তাতে আমাদের চরিত্রে থাকবে সবগুলো ভালো ও মহৎ গুণ এবং থাকবে সকল সৎ কাজ করার সুযোগ ও সব পাপ পরিত্যাগ করার সৌভাগ্য। আসল সুখ তো আসবে তখনই যখন আমাদের অন্তর হর হামেশা প্রেমার্ত থাকবে মহান আল্লাহর মুগ্ধতায় ও জিহ্বা মশগুল থাকবে মহান আল্লাহর প্রশংসা ধ্বনিতে। অথচ পার্থিব সুখ সম্পদ অর্জনের নামে কিংবা গাড়ি বাড়ি আর প্রভাব প্রতিপত্তি অর্জনের নেশায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা জীবনের কর্মসূচি থেকে আমরা বাদ দিয়েছি অনেকেই। ধর্ম কর্ম ও সৎকর্ম করলেও তাতে যুক্ত হচ্ছে অহংকার এবং লোক দেখানোর ও প্রচার করার প্রবণতা, যা বরবাদ করে দেয় এসবের মূল্যকে। আবার কখনো ধার্মিকতার নামে হয়ে পড়ছি সমাজ ও সংসার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন।
যেসব কাজ বা পাপ আমাদেরকে ভুলিয়ে দেয় কিয়ামতের কথা, কবরের একাকিত্বের কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, এবং যেসব কাজ আমাদের মনকে হেদায়েত বা সুপথের মোকাবেলায় পাথরের মতো কঠিন করে তোলে, সেই সব মন্দ কাজ হতে মহান আল্লাহর আশ্রয় চাইছি। বলা হয়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ ও কষ্ট দিয়ে পরীক্ষা করেন, তার ধৈর্য দোয়া ও কাকুতে মিনতি আল্লাহকে সন্তুষ্ট করে। অন্যদিকে মহান আল্লাহ কারো কারো উপর এতই বিতৃষ্ণ হন যে তারা তওবা করার এমনকি আল্লাহর দরবারে দোয়া করারই সুযোগ পায় না। আল্লাহ এদেরকে পার্থিব ধন সম্পদ দিলেও দেন না মানসিক ও আত্মিক প্রশান্তি। যখন মনে হবে যে নামাজ রোজায় কিংবা অন্য কোনো ইবাদতে প্রশান্তি বা আনন্দ আসছে না, কিংবা হয়ে পড়ছি খুবই হতাশ ও ধৈর্যহীন, তখন মনে করতে হবে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। এ অবস্থায় ব্যাপক কাকুতি মিনতি সহ আল্লাহর সহায়তা চাইতে হবে। এ ধরনের অবস্থা লক্ষ্য করেই বলা হয়েছে দোয়ায়ে কুমাইলে, হে আল্লাহ, আমার ওই সব পাপ ক্ষমা করে দাও যা দোয়া কবুলের পথে বাধা হয়, যা ধৈর্যের বাঁধ ভেঙে যায় ও আশাহীন করে দেয়, যা দুর্ভাগ্য বা কষ্ট ডেকে আনে ও যা নিয়ামতকে গজবে পরিণত করে দেয়।
শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
রোজা ও ধৈর্য এবং সাদিক আলাইসালাম ধৈর্য ও সালাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। এই আয়াতের ব্যাপারে বলেছেন আয়াতটিতে ধৈর্য অর্থাৎ সবর হচ্ছে রোজা।
রমজানে আমাদের আত্মশুদ্ধির উপর জোর দেয়া হয়েছে, তা কি সম্ভব হয়েছে? পঞ্চ ইন্দ্রিয়কে কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছি? গিবত, কৃপণতা, লোভ, পরচর্চা, হিংসা, আত্মপ্রীতি, এসব কি দূর হয়েছে? এসবকে দূর করার মাধ্যমে পাপমুক্ত থাকাটাই হচ্ছে প্রকৃত রোজা। আমার চোখ কি কেবল অন্যের দোষ ত্রুটিই দেখছে? নিজের দোষ ত্রুটিগুলো কি বুঝতে পারছি? নিজের দোষ সহজেই চোখে পড়ে না, কিন্তু তবুও বারবার নিজের হিসেব নিজেই নিয়ে দেখুন, অবশ্যই অনেক দোষ ত্রুটি বের হবে। আর এসব সংশোধনের জন্য মহান আল্লাহ সাহায্য চাইতে হবে। দেরি না করে আজই সংশোধনের উপায় নিয়ে ভাবতে থাকুন, তা না হলে কিয়ামতের দিন বলা হবে তোমাকে অনেক বছর আয়ু দেয়া হয়েছিল কিন্তু তুমি নিজেকে সংশোধনের চেষ্টাও করনি, সেদিন যেন জবাবহীন হতে না হয়। Allah ya Allah, Allah
আমার বা আপনার চিন্তাধারা ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা কিংবা ধর্মবিশ্বাসের নামে প্রচলিত নানা বিশ্বাস কতটা সঠিক সেগুলো নিয়ে কি ভেবেছি বা গবেষণা করেছি, মহান আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন যেসব কাজে ব্যয় করতে সেসব কাজে কি তা ব্যয় করছি, কারা প্রকৃত ইসলামের অনুসারী এবং কারা ইসলামের শত্রু, এসব বোঝার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং শোষণ ও জুলুম প্রতিরোধের যেসব দায়িত্ব সব মানুষের উপর বর্তাই, আমরা কি সেই দায়িত্ব পালন করছি? হে আল্লাহ, যেসব কাজ আমাদেরকে পরকালের কথা, মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়ার কথা এবং আল্লাহ, নবী, রাসুল, ইমাম, ফেরেশতা, পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি ও মানুষের অধিকার সহ সব অধিকারগুলো যথাযথভাবে পালনের কথা ভুলিয়ে দেয়, সেসব কাজ হতে আমাদের দূরে থাকার তৌফিক দিন। যেসব কাজ প্রকৃত ধার্মিক ও আল্লাহর প্রিয় ব্যক্তিদের সাহচর্য থেকে আমাদের দূরে সরিয়ে দেয়, সেসব থেকে আমাদের দূরে থাকার সুযোগ দিন।
আমরা যেন আত্মসংশোধনের পাশাপাশি সন্তানদেরকে প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত করে দেশ ও জাতির প্রকৃত সেবায় নিয়োজিত হতে পারি এবং মানুষের আসল বৈশিষ্ট্য তথা ফিতরাত অর্জনের চেষ্টায় সফল হই ও এভাবে প্রকৃত অর্থে যেন ঈদুল ফিতরকে মানবীয় প্রকৃতির উৎসবে পরিণত করতে পারি, সে সুযোগ চাইছি সর্বশক্তিমান ও পরম করুণাময় আল্লাহর কাছে। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। তো শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এল,
এবারে শুনুন অর্থসহ 29তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজ আমাকে তোমার রহমত দিয়ে ঠেকে দাও, গুনাহ থেকে মুক্তি সহ আমাকে সাফল্য দান করো, আমার অন্তরকে মুক্ত করো অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে, হে ইমানদার বান্দাদের প্রতি দয়াবান।
নও মুসলিমদের আত্মকথা। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নও মুসলিমদের আত্মকথা নিয়ে আয়োজিত এ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, নীল আকাশ জুড়ে যতই মেঘ করুক না কেন, যতই ঢাকা পড়ে যাক সূর্য, ওই মেঘের আড়ালে প্রকৃতি কিন্তু ঠিকই পায় সূর্যের আলো, পৃথিবীও থাকে সে আলোয় আলোকিত। ইসলাম নামক সূর্যের উপর শত্রুরা যতই মেঘের আড়াল দিক না কেন, ইসলামের আলো তাতে বাধাগ্রস্ত হয় না। সত্য ও মুক্তিকামী মানুষের মনে ইসলামের নূর ঠিকই আলো ফেলছে, এটা ইসলামের ঐশী গ্রন্থ আল কোরআনেরই এক চিরন্তন মুজেজা। কোরআনের আবেদনেই মুগ্ধ হয়ে ইসলামে দীক্ষিত হয়েছেন বহু সৌভাগ্যবান। আজও আমরা তেমনি এক সৌভাগ্যবানকে নিয়ে কথা বলব, আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
মানব সমাজের জন্য কোরআনের গুরুত্বপূর্ণ ভূমিকা এজন্যে যে এই কোরআনের বিশ্বজনীনতা রয়েছে। এখানে লক্ষণীয় দিকটি হচ্ছে কোরআনের বার্তা বা বক্তব্যগুলো কিন্তু কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, বরং বিশ্বের সকল মানুষের জন্য। কোরআনে ন্যায় বিচার, বিশ্বশান্তি, মানবিকতা, নৈতিকতা, জুলুমের অবসান, সর্বপ্রকার অন্যায় অপবিত্রতার মূলোৎপাটন করা ইত্যাদি বিষয়ে যেসব আদেশ নিষেধ রয়েছে সেগুলোও সার্বজনীন। এটাও কোরআনের বিশ্বজনীনতার আরেকটি উদাহরণ। আর এ বিষয়গুলো সকল ঐশী গ্রন্থেই সমানভাবে বিরাজমান। এক আল্লাহর প্রতি কোরআনের আহ্বানও মানুষের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কেননা কোরআন কোনো ধরনের স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেয়নি, বরং অভিন্নতাকে স্বাগত জানিয়েছে। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে এসেছে,
বলুন, হে আহলে কিতাবগণ, একটি বিষয়ের দিকে আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তাঁর সাথে কোনো শরীক সাব্যস্ত করব না, এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে সাক্ষী থাকো, আমরা তো অনুগত, অর্থাৎ মুসলমান। বর্তমানে পশ্চিমা বিশ্বে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারণা সত্ত্বেও কোরআন নিয়ে যারা গবেষণা করেন তাদের ইসলাম গ্রহণ করার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গেছে। সেই রেনেসাঁসের কাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ঐশী এ গ্রন্থটির উপর পশ্চিমা বহু লেখক ও মনীষীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জার্মানির বিখ্যাত কবি ও দার্শনিক গ্যেটে কোরআনের মর্যাদা সম্পর্কে লিখেছেন,
আমরা যদিও সবসময় কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখি এবং যে মুহূর্তেই মুখ ফেরাই না কেন, এই গ্রন্থ অতি দ্রুত তার প্রতি আমাদেরকে আকৃষ্ট করে বিস্মিত করে দেয়। এমনকি শেষ পর্যন্ত কোরআন আমাদেরকে বাধ্য করে তার প্রতি বিনয় এবং শ্রদ্ধাবনত মস্তক নুয়ে দিতে। কোরআনের নিয়ম পদ্ধতি, এর সুসমন্বয় ও সুসঙ্গতি এবং কোরআনের লক্ষ্য উদ্দেশ্য অতি উচ্চ মার্গের এবং চিরন্তন। এদিক থেকে বিচার করলে কোরআনের শক্তিশালী প্রভাব সর্বকালীন। ফরাসি বিখ্যাত দার্শনিক প্রফেসর হেনরি করবিন কোরআনের সবচেয়ে বড় গুণ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন জ্ঞানচর্চার প্রতি এর উদার আহ্বান ও আমন্ত্রণকে। তার ভাষায়, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা যদি ভ্রান্ত বা অলীক কল্পনা হতো, কিংবা তার ওহী যদি ঐশী ওহী না হতো, তাহলে সে অবশ্যই মানবজাতিকে জ্ঞানের দিকে আহ্বান জানাতে সাহস করত না। সমগ্র মানব জাতির মধ্য থেকে কেউই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মতো চিন্তাধারার কোনো রীতি পদ্ধতিকেই মানুষকে জ্ঞানচর্চার দিকে আমন্ত্রণ জানায়নি। কোরআনে অসংখ্য আয়াতে 950 বার জ্ঞানচর্চা করা, চিন্তাভাবনা করা, বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর কথা বলা হয়েছে।
জেইনাব টেইলর একজন নমুসলিম, তিনি ইসলাম ধর্মের মর্যাদার কাছে শ্রদ্ধা বনত মস্তকে বিনয় প্রকাশ করেন এবং এ দিনের শিক্ষাগুলো থেকে বিভিন্নভাবে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। জেইনাব টেইলর 2008 সালে ফাতেমা পরিচিতি শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য ইরানে এসেছিলেন। তখন তিনি বলেছিলেন কিভাবে তিনি মুসলমান হন। তাঁর ভাষায়, আমি এখান থেকে একেবারে ভিন্ন রকমের একটি ভূখণ্ড অস্ট্রেলিয়া থেকে ইরানে এসেছি। ওখানে মুসলমানদেরকে আঙ্গুলে গণনা করা যায়। আমি আগে খ্রিস্টান ছিলাম। আমার এক বন্ধু আল্লাহর অশেষ অনুগ্রহে আমাকে ইসলামী বই পুস্তকের সাথে পরিচয় করান। ওই বইগুলো আমার জন্য ছিল ভীষণ আকর্ষণীয়। অবশ্য ওগুলোর মাঝে সবচেয়ে আকর্ষণীয় গ্রন্থটি ছিল আল কোরআন।
জেইনাব টেইলর আরো বলেন, তখন মুসলমান হয়নি, তবে কোরআন পড়েছি। কোরআন পড়ার ফলে যে অনুভূতি আমার হয়েছিল তাতে বোঝা যাচ্ছিল যে এই গ্রন্থটি পার্থিব জগতের নয়, ঐশী গ্রন্থ। নৈতিকতা এবং একত্ববাদ তথা তৌহিদের দিক নির্দেশনা পাবার জন্য আমার সর্বোত্তম গাইড ছিল আল কোরআন। কোরআনের যেসব মূল নীতি, সেসব বিধিবিধান সবই বর্তমান বিশ্বের সাথে সঙ্গতিপূর্ণ এবং সর্বযুগেই অনুসরণযোগ্য। আমার দৃষ্টিতে বিশ্বস্রষ্টার সাথে মানুষের সবসময় সরাসরি যোগাযোগের প্রয়োজন রয়েছে। আমি নিজেও সবসময় আমার ভেতরে এ বিষয়টি উপলব্ধি করতাম। যদিও এই সম্পর্কের বিষয়টি আল্লাহর কাছে মোনাজাত দোয়ার মাধ্যমে বা মনের ভেতরকার সকল কথা প্রকাশ করার মধ্য দিয়ে অর্জন করা যেত, তবুও স্বয়ং আল্লাহর কথা অর্থাৎ কোরআনের আয়াতগুলো ছিল অনেক বেশি প্রশান্তিদায়ক। আমি কোরআন প্রথমে ইংরেজিতে এবং পরে আরবিতে শিখেছি, তারপর হজরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি। এভাবে ধীরে ধীরে ক্রমে আমি ইসলামকে চিনেছি।
মিসেস টেইলর তার বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, আমি এখন আল্লাহর উপর পরিপূর্ণ আস্থাশীল, আমার সকল অস্তিত্ব দিয়ে আল্লাহর উপর ইমান বা বিশ্বাস রাখি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পৃথিবীতে যদি হেদায়েতের কোনো বাতি থাকে তা হল ইসলাম। বিশ্বব্যাপী নওমুসলিমগণ ইসলাম গ্রহণ করার পর বহু রকম সমস্যা ও বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, কিন্তু আল্লাহর প্রতি ইমানের মিষ্টি স্বাদ তাদের সামনে চলার পথকে মসৃণ করে দেয়। টেইলরও মুসলমান হবার পর অস্ট্রেলিয়ায় তার সামনে যেসব প্রতিবন্ধকতা এসেছিল সেগুলো বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি ছিলাম আমার এলাকায় সর্বপ্রথম হিজাবধারী নারী। মুসলমান হবার পর আমার পরিবারের লোকজন, আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথেও আমার সম্পর্ক দুরূহ হয়ে গিয়েছিল। অবশ্য এটা এক ধরনের জেহাদ। বেশিরভাগ লোকই আমার পোশাক পরিচ্ছদ দেখে মর্মাহত হতো, অনেকে আমাকে এড়িয়ে চলত। এইসব বিরূপ পরিস্থিতির মাঝেও আমার যে মানসিক প্রশান্তি ছিল তা তাদের ছিল না। আমার সেই প্রশান্তির উৎস ছিল কোরআন ও ইসলাম। আমি এমন একজনের সাথে সম্পৃক্ত যার কাছ থেকে ওরা বঞ্চিত, আমার আল্লাহ আছেন।
সবশেষে কোরআনের দেওয়া একটি সুসংবাদ শুনিয়ে পরিসমাপ্তি টানব আজকের আসরের। সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ইমান এনেছ এবং সৎ কাজ করেছ আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে, এ তো অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আসরে আমরা খ্রিস্টীয় 10ম শতাব্দীতে ইরানের খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী দার্শনিক মোহাম্মদ জাকারিয়া রাজির কথা উল্লেখ করেছিলাম। তার আবিষ্কারের মধ্যে অ্যালকোহল, অ্যাসিড, সালফিউরিক, হাইড্রোক্লোরিড অ্যাসিডের কথা উল্লেখ করা যায়। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরো কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
চিকিৎসা বিজ্ঞানের উপর 10টিরও বেশি গ্রন্থ আছে মোহাম্মদ জাকারিয়া রাজির। অনুবাদের বদৌলতে তার চিকিৎসা বিদ্যা সংক্রান্ত গ্রন্থাবলী এবং ধ্যান ধারণা মধ্যযুগের ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং তার রচিত বেশ কিছু বই পাশ্চাত্যের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্য বই হিসেবে পড়ানো হতো। আল রাজির রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আল কিতাব আল হাউই, দ্য ভার্চুয়ালস লাইফ, আল জুদারি আল হাজবা, দ্য স্পিরিচুয়াল ফিজিক্স, আল মানসুরি প্রভৃতি। খ্যাতনামা গবেষক জর্জ শার্টন মোহাম্মদ জাকারিয়া রাজিকে তৎকালীন সময়ের অনেক বড় মাপের চিকিৎসক হিসেবে অভিহিত করে বলেছেন, ধারণা করা হয় ইবনে সিনা তার কানুন গ্রন্থটি রচনার ক্ষেত্রে আল রাজির লিখিত আল কিতাব আল হাউইর গ্রন্থ থেকে প্রেরণা লাভ করেছেন। ইরানের খ্যাতনামা গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন আব্দুর রহমান আল সুফি। তিনি প্রথম টেলিস্কোপ ছাড়া একটি গ্যালাক্সির অস্তিত্বের বিষয়টি প্রমাণ করেছিলেন। তিনি প্রথম 1964 খ্রিস্টাব্দে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটি পর্যবেক্ষণ করেন এবং এটিকে তিনি একটি ছোট মেঘ হিসেবে বর্ণনা করেছিলেন।
ইরানের আরেক খ্যাতনামা দার্শনিক ও রসায়নবিদ হচ্ছেন জাবের বিন হাইয়ান, যিনি একাধারে রসায়নবিদ ও আলকেমিবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী, প্রকৌশলী, দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং ঔষধ বিশারদ ও চিকিৎসক হিসেবে পরিচিত। তাকে রসায়নের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি রসায়ন গবেষণা কেন্দ্র গড়ে তুলেছিলেন এবং এমন কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন যা থেকে আজও রসায়ন বিশেষজ্ঞরা উপকৃত হচ্ছেন। ইরানের আরেক খ্যাতনামা মনীষী হচ্ছেন ইবনে হিশাম। তিনি আবু আলী হাসান ইবনে হিশাম বাসরি নামে পরিচিত ছিলেন। তিনি হিজরি চতুর্থ শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী। ইবনে হিশাম ছিলেন ফটোলজির জনক। ফটোলজি বিদ্যাকে তিনি সুশৃঙ্খল রূপ দেন। আলো নিয়ে এবং ছায়া নিয়ে তিনি ব্যাপক গবেষণা চালিয়েছেন। অন্ধকার কক্ষের বৈশিষ্ট্য নিয়েও তিনি গবেষণা করেছেন। একইভাবে তিনি আলোর প্রতিফলনের নিয়মের ক্ষেত্রে চমৎকার কিছু পর্যালোচনা করেছেন। সমতল বা কনভেক্স অর্থাৎ স্ফীত লেন্সকে বড় করে দেখানোর বিষয়টিকে পরিমাপ করেছেন।
সুদূর অতীত থেকে বর্তমান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান চলমান, এই ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন।
বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন জ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতার উন্নয়ন ও বিকাশে ইরানি সভ্যতার অনেক ভূমিকা রয়েছে। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক নতুন এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা জ্ঞান বিজ্ঞানে ইরানি মনীষীদের অবদান ও তাদের জীবন বৃত্তান্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এটা জেনে রাখা ভালো, কোনো কোনো দেশ বিশ্বের জাতিগুলোকে দুই অংশে ভাগ করেছে। এক অংশে রয়েছে উন্নত সভ্যতার অধিকারী তথা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকা জাতি, আর অন্য অংশে রয়েছে অনুন্নত বা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী। এমনকি পিছিয়ে পড়া জাতির ইতিহাস ঐতিহ্যকে খাটো করে দেখানোরও চেষ্টা চালানো হয়। শুরুতে এমন আচরণ করা হয় যাতে একজন জ্ঞানী ব্যক্তির জাতীয়তা সম্পর্কে কেউ জানতে না পারে। কখনো কখনো ওই জাতির গবেষণা কর্ম ও উন্নয়ন কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 1700 এবং 1800 শতকে এই প্রবণতা লক্ষ্য করা যায় এবং এখনও তা অব্যাহত রয়েছে। যে কোনো জ্ঞান ও আবিষ্কারকে যদি আমরা প্রকৃতির স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে নিই, তাহলে জ্ঞান সবসময় মানুষের সাথী হয়েই থাকবে।
প্রায় 1000 বছর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ ও হামেদান প্রদেশের কাছাকাছি অঞ্চলে যারা বসবাস করত, তারা বর্তমান যুগের মানুষের মতোই মানুষের জীবনকে আরো সহজতর করা এবং উন্নত সভ্যতা গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাতেন। গণিতশাস্ত্র সহ অন্যান্য জ্ঞান গবেষণার ক্ষেত্রে আজকে ইরানের যে শক্তিশালী অবস্থান, তা অতীতে ইরানের জগৎ বিখ্যাত বিজ্ঞানীদের নানা আবিষ্কার, গবেষণা ও প্রচেষ্টারই ফসল মাত্র। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জাতির কম বেশি ভূমিকা ছিল। তারা সবাই নিজেদের জ্ঞানীগুণী ব্যক্তিদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবন মান উন্নয়ন ও বিভিন্ন চ্যালেঞ্জ বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছে। গণিতশাস্ত্র ও পরিমাপক পদ্ধতি সবসময় মানব জীবনের অংশ ছিল। দেখা যাবে বিশ্বে মানব সভ্যতার যে বয়স, গণিতের বয়সও ঠিক ততখানি।
প্রাচীন যুগে হিসাব নিকাশের জন্য অর্থবোধক কোনো সংখ্যার ব্যবহার ছিল না, তবে পরবর্তীতে ভবন নির্মাণ, পানি সংরক্ষণ ব্যবস্থা প্রভৃতি কাজে বিশেষ পরিমাপক যন্ত্র ও হিসাব নিকাশের জন্য বিশেষ পদ্ধতি বা হাতিয়ারের ব্যবহার ছিল এবং তাতে সীমিত পরিসরে গণিতের ব্যবহার ছিল। উদাহরণস্বরূপ, ইরানে হাখামানিশীয় যুগে তৈরি প্রাসাদ ও ঘর বাড়ি নির্মাণ, রাজা বাদশাহদের চলাচলের জন্য বিশেষ সড়ক নির্মাণ, ম্যাপ তৈরি, জাহাজ নির্মাণ, দুই চাকার গাড়ি নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে গণিতের ব্যবহার ছিল লক্ষণীয়। ইরানের প্রাচীন শুশ নগরীতে বীজগণিতের সমীকরণ এবং বীজগণিত সারণীর মতো গণিত শাস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ইরানি বিজ্ঞানীরা পরিমাপের একক আবিষ্কারের কারণে ওই যুগে বিভিন্ন স্কেলের সহায়তায় বিশ্বের বিভিন্ন এলাকার আয়তন পরিমাপ করতে পারত। এ থেকে বোঝা যায় ওই যুগেও ইরানিদের জ্যামিতি জ্ঞান ছিল। বস্তুর আয়তন নির্ধারণ ও স্তর পরিমাপ বিষয়ক আইনে ইরানিরা ছিল খুবই পারদর্শী। তৎকালীন যুগে গ্রিসের বহু চিন্তাবিদ জ্যামিতি ক্ষেত্রে আরও অভিজ্ঞতা অর্জনের জন্য ইরানিদের এ সংক্রান্ত জ্ঞানকে কাজে লাগাত।
উদাহরণস্বরূপ, গ্রিস গণিতবিদ পিথাগোরাসের কথা উল্লেখ করা যায়, যাকে জ্যামিতির জনক বলা হয়। তিনি প্রাচ্যের দেশগুলো সফর করে জ্যামিতিক উপপাদ্যের নিয়ম কানুন সম্পর্কে অভিহিত হন এবং গণিতশাস্ত্রের গুরুত্বপূর্ণ এ শাখাকে নিজের নামে নথিভুক্ত করেন। অথচ ঐতিহাসিক তথ্য প্রমাণে দেখা যায়, ইরানের প্রাচীন শুশ অঞ্চলের জ্যামিতিবিদরা উপপাদ্যের বিষয়ে অবহিত ছিলেন, যদিও তারা সে সংক্রান্ত জ্ঞান সবার সামনে তুলে ধরতে পারেননি।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সম্পর্কে আরও কথা বলব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। Thank you.